বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 11 মে, 28 বৈশাখ এবং ফার্সি 21 উর্দিবেহেস্ত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান জমা থাকে, ফলে দিনের অন্য যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইয়েমেনের ব্যাপারে আমেরিকার জাতীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নয়া ইসলামী সভ্যতা গড়তে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও ইসলামী পরিচিতি গড়ে তোলার আহ্বান জানালেন ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল, তীব্র নিন্দা জানাল ইরান। বাংলাদেশে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করল সরকার। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে 4,62,150 টাকা। এবং এবার ভারতের তাজমহলকে নিজেদের বলে দাবি করল জয়পুরের সাবেক রাজপরিবার, পারিবারিক প্রাসাদের উপর নির্মিত বলে দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামেনেয়ি বলেছেন, শিক্ষকতা অনেক বড় কাজ। শিক্ষকরা যে শিক্ষা দেন তা কেবল সাধারণ শিক্ষা নয়, তারা নৈতিক শিক্ষার ভিত গড়ে দেন। তিনি আজ তেহরানে একদল শিক্ষকের সঙ্গে বৈঠকে একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, নয়া ইসলামী সভ্যতা গড়তে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও ইসলামী পরিচিতি গড়ে তুলতে হবে, এটা জ্ঞান শিক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ। আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি বলেন, আমাদেরকে এমন কাজ করতে হবে যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হিসেবে গড়ে ওঠে এবং দেশের নানা অর্জন ও সাফল্যের সঙ্গে পরিচিত হতে পারে। আপনারা যার যার স্কুলের ছেলেমেয়েদের মধ্যে জরিপ চালিয়ে দেখুন কত শতাংশ ইরানের রুইয়ান রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কাজিমি আশতিয়ানিকে চেনে আর কত শতাংশ রোনালদোকে চেনে। স্কুল কলেজের শিক্ষকদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা বলেন, দৃঢ়তা ও প্রতিরোধের মনোভাবের মধ্যেই রয়েছে দেশের সমস্যার সমাধান। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার একজন নারী সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদী সেনারা আজ জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় এবং ওই হামলার খবর সংগ্রহ করার সময় সাংবাদিক শিরিন আবু আকলেকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে।
ইহুদিবাদী সেনাদের গুলিতে আল কুদস পত্রিকার আরেক সাংবাদিক আহত হন। হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহারুমি বলেছেন, মানুষ হত্যায় কোনো কিছুর ধার ধারে না ইহুদিবাদী ইসরায়েল। তিনি আজ আল জাজিরার সাংবাদিক হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই মন্তব্য করেন। ইরান সরকারের মুখপাত্র এ বিষয়ে আরও বলেছেন, ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার মাধ্যমে ইসরায়েল গণমাধ্যমের স্বাধীনতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েল প্রমাণ করেছে তারা নারী, শিশু ও সাংবাদিক সহ বেসামরিক মানুষ হত্যায় অভ্যস্ত হয়ে পড়েছে। ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-র বিশ্ব কার্যক্রম। এক বিবৃতিতে বলা হয়েছে, IRIB-র বিশ্ব কার্যক্রম সাংবাদিক শিরিন আবু আকলে হত্যার ঘটনায় স্বাধীন চেতা সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করছে ও সমবেদনা জানাচ্ছে। বিবৃতিতে বিশ্বের স্বাধীন চেতা ও ন্যায়কামী সাংবাদিকদের প্রশংসা করে বলা হয়, এসব সাংবাদিক বিশ্ববাসীর সামনে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধযজ্ঞ সম্পর্কে সত্য ও সুস্পষ্ট তথ্য তুলে ধরছে। তারা দখলদার শাসকদের অন্যায় তৎপরতার প্রতি উদাসীন নন। IRIB-র বিশ্ব কার্যক্রমের বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরায়েল শুধু সাংবাদিকদেরকেই হত্যা করছে না, বরং তারা ডাক্তার ও নার্স সহ অন্যদেরকেও হত্যা করছে, যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পুরোপুরি লঙ্ঘন। এরই ধারাবাহিকতায় এবার সাংবাদিক শিরিন আবু আকলেকে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের সময় গুলি করে হত্যা করা হয়েছে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্ব কার্যক্রমের সাংবাদিকেরাও দখলদার ইসরায়েলের অপরাধযজ্ঞ ও সত্য তুলে ধরতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC আজ কামান ও ড্রোনের সাহায্যে ইরাকের কুর্দিস্তানের ইরবিলে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। IRGC-র সৈয়দুস সোহাদা হামজা আলাইহিসসালাম ঘাঁটি এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি বিশ্ব সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরান ভূখণ্ডে নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্য সন্ত্রাসীদের পাঠিয়েছে। গোয়েন্দা বাহিনী ইরানের বনে এলাকা থেকে 5 সন্ত্রাসীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে তারা সন্ত্রাসী হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে। তারাই জানিয়েছে উত্তর ইরাকে তাদের ঘাঁটি রয়েছে এবং সেখান থেকেই তারা পরিচালিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, আটক সন্ত্রাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের কয়েকটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এবং হামলায় এসব ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এর আগে 13 মার্চ ইরাকের ইরবিলে দখলদার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের IRGC। এর ফলে দুটি ঘাঁটি ধ্বংস হওয়ার পাশাপাশি কয়েকজন গুপ্তচর হতাহত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ থেকে হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে 4,62,150 টাকা আর বেসরকারি ব্যবস্থাপনায় এই খরচ পড়বে 4,56,530 টাকা। আজ এই ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য প্রতিজন হজ যাত্রীর খরচ 1,00,000 টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। আজ হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সভায় সরকারিভাবে 2টি এবং বেসরকারিভাবে হজে যাওয়ার জন্য 1টি প্যাকেজ চূড়ান্ত করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী জানান, সরকারিভাবে হজে যেতে প্রথম প্যাকেজে খরচ হবে 5,27,340 টাকা আর দ্বিতীয় প্যাকেজে খরচ ধরা হয়েছে 4,62,150 টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য জন প্রতি খরচ ধরা হয়েছে 4,56,530 টাকা। এর আগে 2020 সালের 24 ফেব্রুয়ারি সে বছরের জন্য হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছিল। সেই হিসাবে 2020 সালের তুলনায় এবারে হজযাত্রার খরচ বাড়ছে 1,00,000 টাকারও বেশি। তবে করোনা ভাইরাস মহামারীর কারণে 2020 ও 2021 সালে বাংলাদেশ থেকে কেউই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারেননি। উল্লেখ্য, সৌদি আরবের বেঁধে দেওয়া কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 4,000 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 53,585 জন এবার হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে এবার 9 জুলাই হজ পালন হবে। ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ এক ও প্যাকেজ দুয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে। অন্তত দুটি শর্ত বিশেষভাবে পালন করতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারে হজযাত্রীদের বয়স 65 বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে। আর সৌদির উদ্দেশ্যে রওনা হওয়ার 72 ঘন্টার মধ্যে পিটিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সিঙ্গাপুর সরকার ভারতে নির্মিত একটি ইসলাম বিদ্বেষী সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করেছে। দেশটি জানিয়েছে, দ্য কাশ্মীর ফাইলস নামক এই ছবির কাহিনী ও দৃশ্য সিঙ্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করছে এবং দেশটিতে অশান্তি তৈরি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সে কারণেই একে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 55 লাখ জনসংখ্যা অধ্যুষিত সিঙ্গাপুরে মূলত চীনা, মালায়ু এবং ভারতীয় বংশোদ্ভূতদের বসবাস। এদের একটি বড় অংশ মুসলমান। সিঙ্গাপুর সরকার এক বিবৃতিতে বলেছে, দ্য কাশ্মীর ফাইলস নামের সিনেমায় মুসলমানদের বিরুদ্ধে একতরফা ও উস্কানিমূলক প্রচার চালানো হয়েছে, যা সিঙ্গাপুরে বসবাসরত নাগরিকদের মধ্যে বিদ্বেষ ও সহিংসতা উস্কে দিতে পারে। সিঙ্গাপুরের চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থা দ্য ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি দেশটির সংস্কৃতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে। ভারতে বিশ্বখ্যাত আগ্রার ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহলকে এবার জয়পুরের সাবেক রাজপরিবার নিজেদের বলে দাবি করেছে। আজ হিন্দি গণমাধ্যম আজ তক সূত্রে প্রকাশ, জয়পুরের সাবেক রাজপরিবারের সদস্য ও বিজেপি এমপি দিয়া কুমারী বলেছেন, তাজমহল আমাদের সম্পত্তি, যা আমাদের পারিবারিক প্রাসাদের সম্পত্তির উপর নির্মিত। দিয়া কুমারী দাবি করেছেন, তার কাছে নথি রয়েছে যা দেখায় যে তাজমহল আগে জয়পুরের সাবেক রাজপরিবারের একটি প্রাসাদ ছিল, যা শাহজাহান দখল করেছিলেন। দিয়া কুমারী বলেছেন, শাহজাহান যখন জয়পুর পরিবারের এই প্রাসাদ ও জমি নিয়েছিলেন তখন মুঘল সরকার ছিল, তাই তাকে প্রতিরোধ করতে পারা যায়নি। ভারতের সুপ্রিম কোর্ট আজ ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহিতা আইন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের সুপ্রিম কোর্ট আজ ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহিতা আইন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবিধানের 124A ধারা বাস্তবায়িত করার পর এই প্রথমবার এটি স্থগিত করা হলো। কেন্দ্রীয় সরকার পুনর্বিবেচনা না করা পর্যন্ত 162 বছরের পুরনো এই আইনটি এই প্রথমবার স্থগিত করা হয়েছে। আজ বুধবার একটি অন্তর্বর্তী আদেশে আদালত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলোকে পুনর্বিবেচনা না করা পর্যন্ত উল্লেখিত আইনের অধীনে কোনো এফআইআর নিবন্ধন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামনার সমন্বিত 3 বিচারপতির সমন্বিত বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল, যতদিন রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা চলছে ততদিন কি এই আইনের আওতায় রুজু হওয়া মামলা স্থগিত রাখা যায়? কেন্দ্রীয় সরকার কি রাজ্যগুলোকে এই আইন প্রয়োগ করে কোনো পদক্ষেপ না করার কথা বলতে পারে? জবাবে আজ বুধবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানায়, তারা রাজ্যগুলোকে বলতে পারে পুলিশ সুপার বা তার চেয়ে উঁচু পদমর্যাদার কর্মকর্তারাই যেন কেবল রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্ট আজ সাফ জানিয়ে দেয়, যতদিন না কেন্দ্রীয় সরকার রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা শেষ করছে ততদিন এই আইনের প্রয়োগ স্থগিত থাকবে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা ও বিশিষ্ট আইনজীবী সুখেন্দু শেখর রায় আজ বলেন,
162 বছর পরে ভারতবর্ষের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল।
অন্যদিকে বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য আজ এ প্রসঙ্গে বলেন,
আমরা মনে করি ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে, ভারতবর্ষের অখণ্ডতার স্বার্থে, ভারতবর্ষের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উপরে ফেলতে একটি শক্তিশালী এবং কঠোর আইনের প্রয়োজন।
এ প্রসঙ্গে ওই আইনের বিরুদ্ধে অন্যতম মামলাকারী তৃণমূল এমপি মহুয়া মৈত্র আজ বলেন, আমার দীর্ঘদিনের লড়াই আজ স্বীকৃতি পেল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। সিরিয়ার সরকার বলেছে অধিকৃত গোলান মালভূমির কাছে কুনেত্রা শহরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। গত 15 দিনের মধ্যে এ নিয়ে ইসরায়েল সিরিয়ার উপর দ্বিতীয়বারের মতো হামলা চালালো। তো শ্রোতা মন্ত্রী, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনের ব্যাপারে আমেরিকার জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আবারও নবায়ন করেছেন। তার এই পদক্ষেপের কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনের ব্যাপারে আমেরিকার জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আবারও নবায়ন করেছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ইয়েমেনের সাবেক সরকারের কোনো কোনো সদস্য ও আরও অন্যান্য ব্যক্তির নীতি ও আচরণ ইয়েমেনের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হওয়ায় এবং সেই সাথে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হওয়ায় জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে। বাস্তবতা হচ্ছে, ইয়েমেনে গণ আন্দোলন শুরুর পর আলী আবদুল্লাহ সালের সরকারের পতন এবং হুথি আনসারুল্লাহর নেতৃত্বে ন্যাশনাল সালভেশন সরকার গঠনের পর মার্কিন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল। আলী আবদুল্লাহ সালের শাসনামলে ইয়েমেন উপকূলে বিস্ফোরণ এবং এই ঘটনায় সানা ও ওয়াশিংটন সম্পর্কে উত্তেজনা তৈরি হয় এবং আমেরিকা ইয়েমেন ইস্যুতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। এরপর উত্তর আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে স্বৈর সরকারগুলোর বিরুদ্ধে গণজাগরণ শুরু হলে সালে সরকারেরও পতন ঘটলে ওয়াশিংটন সানা সম্পর্ক আরও জটিল আকার ধারণ করে এবং এ অবস্থা এখনও অব্যাহত রয়েছে। ইয়েমেনের গণ আন্দোলনে আলী আবদুল্লাহ সালের 30 বছরের শাসনের অবসান ঘটলেও পরবর্তীতে আমেরিকার পছন্দের সরকার গঠিত না হওয়ায় শুরু থেকেই তারা হুথি আনসারুল্লাহ সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের বিরোধিতা করে আসছে। এরপর জনপ্রিয় হুথি সরকারকে দুর্বল করার বা পতন ঘটানোর জন্য আমেরিকা উগ্র আল কায়দা সন্ত্রাসী গ্রুপকে লেলিয়ে দেয়। অন্যদিকে সৌদি সরকারও ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সরকারের পতন ঘটানোর জন্য সর্বাত্মক সামরিক আগ্রাসন শুরু করে। মার্কিন সরকার তাদের কথাবার্তায় এমন ভাব দেখানোর চেষ্টা করে যে এই যুদ্ধে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে রক্তক্ষয়ী এই যুদ্ধে আমেরিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। প্রকৃতপক্ষে সৌদি আরব চায় ইয়েমেন দখল করে সমগ্র উপকূলীয় ওই অঞ্চলের উপর নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করতে। এতে আমেরিকা ও সৌদি আরব উভয়ের স্বার্থ রয়েছে। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনের ব্যাপারে আমেরিকার জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আবারও নবায়নের যে ঘোষণা দিয়েছেন তাতে অবাক হওয়ার কিছু নেই বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/vn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন, শ্রীলঙ্কা সরকারের লোকেরা সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে, এরা দেখবেন বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে। এ বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
শ্রীলঙ্কার রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশেও উত্তাপ বাড়াচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের বর্তমান স্বৈরাচারী সরকারের নির্যাতন আর দুর্নীতির কারণে শ্রীলঙ্কার মতো পরিণতি হবে। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুদেশের অবস্থা এক নয়, তাই এখানে তেমন গণ আন্দোলন হবে না যে সরকারকে পালিয়ে যেতে হবে। এর আগে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রীলঙ্কা সরকারের লোকেরা সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে, এরা দেখবেন বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে।
শ্রীলঙ্কাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে না সব, দেখেন এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে
পড়বে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগছে, কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। আজ বুধবার রাজধানীর মহাকালীতে সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন,
আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, এইসব ব্যর্থতারই পদত্যাগ করা এবং এদের বঙ্গভূষা করে ঝাঁপ দেওয়া দরকার। বাংলাদেশ আর শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। বিএনপি অতীত নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানান ইস্যুতে আশ্রয় খুঁজছে, কখনো আরো বসন্ত স্বপ্ন দেখছে।
ওবায়দুল কাদের আরো বলেন, তারা হেফাজতের উপরে ভর করেছে, কোটারি বিরোধী আন্দোলনে, নিরাপদ সড়কে, এসব আন্দোলনেও স্বপ্ন দেখেছিল। এমনকি ভারতের সরকার পরিবর্তনের পর তো ফুল আর বৃষ্টি নিয়ে বন্ধের দিনে দূতাবাসের দরজায় গিয়ে অপেক্ষায় ছিল কখন ক্ষমতায় যাওয়ার বার্তা আসে। এসব ক্ষমতাহীন, মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাজনৈতিক দলের সাময়িক আত্মতুষ্টিতে ভোগা ছাড়া আর কিছু নেই। অনুরূপ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের জন্য নির্মিত জলদান হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না, দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। এ সময় বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি স্বপ্ন দেখছে আবারও ক্ষমতায় গিয়ে 2001 সালের মতো দেশকে পিছিয়ে দেবে, কিন্তু দেশের জনগণ সেটা চায় না। বিএনপি যতই ডাক দিক, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এর সঙ্গে শেষ হল সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। নয়া ইসলামী সভ্যতা গড়তে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও ইসলামী পরিচিতি গড়ে তোলার আহ্বান জানালেন ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল, তীব্র নিন্দা জানাল ইরান। বাংলাদেশে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করল সরকার। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে 4,62,150 টাকা এবং এবার ভারতের তাজমহলকে নিজেদের বলে দাবি করল জয়পুরের সাবেক রাজপরিবার, পারিবারিক প্রাসাদের উপর নির্মিত বলে দাবি। তো শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।